ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবির উদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা 12টা। অনুষ্ঠানে রয়েছে জহুরুল আলমের প্রতিবেদন।
তিনি ভারতের না উল্লেখ করে বলেন, একটি বিশেষ দেশের বিরাট সংখ্যক মানুষ সরকারের মদতে বেআইনিভাবে বাংলাদেশে বিভিন্ন চাকুরি করছে, যখন এদেশের মানুষ কর্মহীন জীবনযাপন করছে।
টম গুপ্তের রিপোর্ট রয়েছে।
নির্বাচনে যতই অনুপ্রবেশ ঘটছে, দাগী অপরাধী ও সুযোগ সন্ধানীদের ততই কদর্য হয়ে উঠছে নির্বাচনী প্রচারের ভাষাও।
রয়েছে ইউক্রেন নিয়ে প্রফেসর সাইদ ইফতেখারের মন্তব্য।
ইউক্রেনের যে সংকট সেটি কেটে গেছে, বরং রাশিয়া চাবে যে সবসময় ইউক্রেনে একটি প্রো রাশিয়ান গভর্নমেন্ট থাকুক।
তবে গোড়াতেই যথারীতি বিশ্ব সংবাদ
খবর পড়ছি সেলিম হোসেন। উজ্জ্বল হচ্ছে ইউক্রেন সংকটের কূটনৈতিক সমাধানের সম্ভাবনা, আর সে সম্ভাবনাকে বেগবান করতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপে মিলিত হচ্ছেন শীঘ্রই। সৌদি আরব সফর শেষে ওয়াশিংটন ফিরছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ইউক্রেনে সেনা অভিযান বা অন্য কোনো উদ্দেশ্যে রাশিয়ার নেই, রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের এই বক্তব্যের পর আয়ারল্যান্ড থেকে ওয়াশিংটন ফিরে না এসে বিমানের রুট পরিবর্তন করে প্যারিসের দিকে রওনা হলেন জন কেরি। ল্যাভরভের সঙ্গে শীঘ্রই বৈঠকে বসবেন তিনি। রবি বা সোমবার তার প্যারিস বা অন্য কোথাও বৈঠক করার কথা রয়েছে। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ইউক্রেন সংকট সমাধানে কূটনৈতিক প্রক্রিয়ায় এগিয়ে যেতে টেলিফোনে কথা বলেছেন। উত্তেজনা দূর করা এবং আলোচনার জন্য পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র রাশিয়াকে ইউক্রেনের সীমান্ত থেকে সেনা সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে। মধ্যপ্রাচ্য ও ইউরোপে সপ্তাহব্যাপী কূটনৈতিক সফর শেষে সৌদি আরব হয়ে ওয়াশিংটন ফিরছেন প্রেসিডেন্ট ওবামা। ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে রিয়াদে প্রেসিডেন্ট ওবামা পারিবারিক সহিংসতা রোধে কাজ করার স্বীকৃতি হিসেবে সৌদি নারীকর্মী মাহা আল মুনিফকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ড প্রদান করেছেন। শুক্রবার প্রেসিডেন্ট ওবামা সৌদি বাদশাহ আবদুল্লার সঙ্গে বৈঠককালে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা বিষয়ে তাদের মত পার্থক্য কমিয়ে আনার ব্যাপারে আলোচনা করেন। এছাড়া বৈঠকে সিরিয়ার গৃহযুদ্ধ এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও তারা কথা বলেন। এদিকে ইউক্রেন বিষয়ে সৃষ্ট সমস্যা সমাধান নিয়ে আলোচনা করতে শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশের মানুষ 5 জানুয়ারির নির্বাচনে ভোট দেওয়া হতে বিরত থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের রায় দিয়েছে। জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের একাংশের দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বেগম জিয়া বলেন, দেশ এখন কোনো গণতন্ত্র নেই। বর্তমান অবৈধ সরকার রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্র ব্যবহার করে জোর করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে বলে তিনি দাবি করেন। বিএনপি প্রধান অবিলম্বে বর্তমান সরকারকে পদত্যাগের পরামর্শ দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারকে দেশ পরিচালনা করার সুযোগ করে দেওয়ার দাবি জানান। তিনি ভারতের না উল্লেখ করে বলেন, একটি বিশেষ দেশের বিরাট সংখ্যক মানুষ সরকারের মদতে বেআইনিভাবে বাংলাদেশে বিভিন্ন চাকুরি করছে, যখন এদেশের মানুষ কর্মহীন জীবনযাপন করছে। এ প্রসঙ্গে তিনি বলেন, বেগম জিয়া বলেন, আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে যায়নি এবং তা কি জিনিস তাও দেখেনি, বরং ভারতের শরণার্থী শিবিরে তারা নিজেদের জীবন রক্ষা করে, এ কারণেই স্বাধীনতার প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই বলে তিনি উল্লেখ করেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেছেন, ভারত এবং বাংলাদেশের মধ্যকার অভিন্ন নদনদীগুলোর পানি বাংলাদেশ কম কেন পাচ্ছে তার কারণ নির্ণয় করতে ভারতের একটি বিশেষজ্ঞ দল শীঘ্রই ঢাকা যাচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী শনিবার সাংবাদিকদের একথা বলেন। এর উপরই ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম।
বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রচারিত ও প্রকাশিত খবরে বলা হয়েছে, বাংলাদেশ ভারতের অভিন্ন নদ নদীগুলোর ভারতীয় অংশে শুষ্ক মৌসুমে লাগামহীন পানি উত্তোলনের কারণে এ সকল নদ নদীর বাংলাদেশের অংশে বর্তমানে পানি প্রবাহ নেই বললেই চলে। এদিকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ বিদেশি বিনিয়োগ শীর্ষক এক আলোচনায় ভারতীয় বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, তারা বিদ্যুৎ, অটোমোবাইল সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে পারেন, যে সকল পণ্যের এদেশে প্রচুর চাহিদা রয়েছে। তবে তিনি বলেন, পশ্চিমা দেশগুলোর মতো বিনিয়োগের জন্য অতিরিক্ত তহবিল ভারতের কাছে তেমন একটা নেই। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ভারতে লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন প্রার্থীর ভেতরে নেতাদের মধ্যে পরস্পর আপত্তিকর মন্তব্য হয়ে চলছে এন্তার এবং এতে রুষ্ট ভারতের নির্বাচন কমিশন। আর এরই ওপর কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
উত্তরপ্রদেশের সাহারানপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ইমরান মাসুদ হুমকি দিয়েছেন, নরেন্দ্র মোদী যদি গুজরাটের মতো সাহারানপুরেও দাঙ্গা বাঁধাতে চান, মানুষ কিন্তু মোদীকে কুচি কুচি করে কেটে ফেলবে। বলা বাহুল্য, রুষ্ট নির্বাচন কমিশন জবাবদিহি চেয়েছে এই সব আপত্তিকর কথাবার্তার জন্য। কিন্তু ইমরান মাসুদের এই কুবাক্য মোটেই কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যতই দিন যাচ্ছে, কংগ্রেস, বিজেপি, সিপিএম, তৃণমূল কংগ্রেস সমস্ত দলের প্রার্থীদের বিরুদ্ধে আপত্তিকর কথাবার্তা বলে প্রচারের অভিযোগ উঠেছে। যেমন পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় কমিশন একই অভিযোগে কৈফিয়ত চেয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত মণ্ডল ও সিপিএম এর প্রাক্তন মন্ত্রী আনিসুর রহমানের কাছ থেকেও। সমাজবিজ্ঞানীদের মতে, নির্বাচনে যতই অনুপ্রবেশ ঘটছে, দাগী অপরাধী ও সুযোগ সন্ধানীদের ততই কদর্য হয়ে উঠছে নির্বাচনী প্রচারের ভাষাও। কমিশন একা আর কত নজরদারি করবে? গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইতিমধ্যে এই লোকসভা নির্বাচনের প্রচার কাজে জনসংযোগের পরিধি আরও বিস্তৃততর করতে ফেসবুক বন্ধুদের সঙ্গে মুখোমুখি বসতে চলেছেন সিপিআইএম নেতারা এবং একই সঙ্গে এই একই পথ বেছে নিচ্ছেন তৃণমূল কংগ্রেসও, জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
গত 18 মার্চ সিপিআইএম এর রাজ্য পার্টি নিজস্ব ফেসবুক খোলা হয়েছে। ইতিমধ্যেই দুদিন সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সঙ্গে আলাপচারিতাও করেছেন রাজ্যের হাওড়া জেলার সিপিআইএম প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য। আগামী লোকসভা ভোট পর্যন্ত নিয়মিত এভাবেই নির্বাচনী প্রচারের কাজ চালিয়ে যাওয়ার কথা তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমের কাছে। একই পথে হাঁটছেন রাজ্যের বাঁকুড়া জেলার সিপিআইএম এর টানা নবারের সাংসদ বাসুদেব আচারিয়া। তিনিও আগামী 6 এপ্রিল জেলার পাটপুরের এক মঞ্চে ফেসবুক বন্ধুদের মুখোমুখি বসতে চলেছেন। প্রচারের একই পথ বেছে নিয়েছেন রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুরের সিপিআইএম প্রার্থী সুভাষিনী আলী এবং দক্ষিণ কলকাতা যাদবপুরের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও তৎপর। দলের পূর্ব মেদিনীপুরের তমলুক কেন্দ্রের প্রার্থী শুভেন্দু অধিকারীও নিয়মিত ফেসবুক আপডেট করছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আগামী সপ্তাহে আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে দেশটির নির্বাচন কমিশন সদর দপ্তরে হামলার দায় স্বীকার করেছে তালিবান কর্তৃপক্ষ। আফগান কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গিরা শনিবার কাবুলে নির্বাচন কমিশনের পুনর্নির্ধারিত সংবাদ সম্মেলনের আগে সদর দপ্তরে বোমা বিস্ফোরণ ঘটায়। আভ্যন্তরীণ মন্ত্রণালয়ের উপমন্ত্রী নজিব দানিশ বলেছেন, আক্রমণকারীরা পাশের একটি ভবন থেকে আক্রমণ চালিয়েছিল। এক আফগান পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই ঘটনায় 5 জঙ্গি নিহত হয়েছে। এর আগে গত মঙ্গলবার কাবুলে অপর এক নির্বাচন কমিশন কার্যালয়ে তালিবান হামলায় 5 জঙ্গিসহ 10 জন নিহত হয়। অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলেও নিখোঁজ মালয়েশিয়ান বিমানের কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হাসিউদ্দিন হুসেইন শনিবার সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। তিনি বলেন, তিনি ওই বিমানের কিছু যাত্রীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তবে অস্ট্রেলিয়ার পার্থ শহরে 1850 কিলোমিটার পশ্চিমে সাগরে ভাসমান বস্তু সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য তিনি দিতে পারেননি। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, একজন আমেরিকান সপ্তাহে 40 ঘন্টা কাজ করার পরও দারিদ্র সীমায় কেন বসবাস করেন তার কোনো মানেই হয় না। শনিবার এক ভাষণে মিস্টার বাইডেন বলেন, সর্বনিম্ন বেতন ঘন্টায় $10.10 করলে একটি পরিবার দারিদ্র সীমা থেকে বের হতে পারে। সফরে থাকা প্রেসিডেন্ট ওবামার পক্ষে দেয়া সাপ্তাহিক ভাষণে তিনি এসব বলেন। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের রাজ্য ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ডের দর্শনার্থীরা শুক্রবার রাতে স্বাভাবিকের চেয়ে খানিকটা বাড়তি আনন্দ পেলেন, যখন 5.1 মাত্রার ভূমিকম্পে লস এঞ্জেলেস শহর কেঁপে উঠল। ডিজনিল্যান্ড কর্তৃপক্ষ ঘণ্টাখানেকের জন্য পার্কের সবগুলো রাইড বন্ধ করে দেন। প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষার পর তারা তা খুলে দেন। টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের দিনের প্রথম খেলায় নেদারল্যান্ডের বিরুদ্ধে 6 উইকেটে জিতেছে নিউজিল্যান্ড, আর দ্বিতীয় খেলা চলছে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের মধ্যে। দক্ষিণ আফ্রিকা 5 উইকেটে 196 রান করেছে, আর শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ড করেছে 4.4 ওভারে 46 রান এবং 1 উইকেট হারিয়েছে। খবর আজ এ পর্যন্তই।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25, 31, 41 মিটার ব্যান্ডে, যথাক্রমে 1575, 7405, 11850 কিলোহার্টসে, মিডিয়াম ওয়েভ 190 মিটারে। ইউক্রেন সংকট, ক্রাইমিয়ার রাশিয়ার সঙ্গে একীভূত হওয়া, এসব বিষয়ের পরিপ্রেক্ষিতে সম্প্রতি শিল্পোন্নত রাষ্ট্রগুলোর সংগঠন G8 থেকে রাশিয়াকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনার প্রভাব ও প্রতিক্রিয়া, রাশিয়ার সঙ্গে পশ্চিমী বিশ্বের সংঘাতের সম্ভাব্য ক্ষেত্র, অর্থনীতির বিকল্প পথ বের করার জন্য পুতিন সরকারের প্রচেষ্টা, এসব বিষয় নিয়েই আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড সোশ্যাল স্টাডিজের অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি ডক্টর সাঈদ ইফতেখার আহমেদের সঙ্গে কথা বলেছেন আনিস আহমেদ।
ডক্টর সাঈদ ইফতেখার আহমেদ, সাম্প্রতিক সময়ে ক্রাইমিয়া অধিগ্রহণকে কেন্দ্র করে পশ্চিমের সঙ্গে রাশিয়ার সম্পর্কের যে সংকট চলছে, তারই পরিপ্রেক্ষিতে শিল্পোন্নত রাষ্ট্রগুলোর সংগঠন G8 থেকে রাশিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে কিংবা বহিষ্কার করা হয়েছে, তো এর ফলে সহযোগিতামূলক অর্থনীতিতে কি প্রভাব বিস্তার করতে পারে?
এই মুহূর্তে সহযোগিতামূলক অর্থনীতিতে কোনো বড় মাপের প্রভাব বিস্তার করবে বলে আমার কাছে মনে হয় না। এই বহিষ্কারটা অনেকটাই প্রতীকী অর্থে করা হয়েছে, কারণ আমরা জানি যে ইউরোপ এবং রাশিয়ার যে অর্থনীতি তারা একে অন্যের উপর নির্ভরশীল। রাশিয়ার অর্থনীতি মূলত নির্ভর করে তার খনিজ সম্পদের উপর, তেল, গ্যাস সহ অন্যান্য খনিজ সম্পদ, এবং রাশিয়া তার খনিজ সম্পদের প্রায় 80% রপ্তানি করে থাকে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশগুলিতে। অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় 30% তেল এবং গ্যাস আসে রাশিয়া থেকে, এবং পাশাপাশি ইউরেনিয়াম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ সম্পদও ইউরোপিয়ান ইউনিয়ন পেয়ে থাকে রাশিয়া থেকে, ইনক্লুডিং আপনার বিদ্যুৎও পেয়ে থাকে রাশিয়া থেকে। আজকে যে G8 থেকে যে রাশিয়াকে যে সাময়িক বহিষ্কার, এটি দুদেশের অর্থনীতির বড় ধরনের প্রভাব এই মুহূর্তে আমরা দেখব না, কিন্তু যদি পরবর্তীতে রাশিয়া ইউক্রেনকে ঘিরে বড় ধরনের অভিযান চালায়, সেক্ষেত্রে হয়তো আমরা ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো থেকে বড় ধরনের কোনো স্যাংশন দেখতে পারি, এবং এ ধরনের কিছু হলে সেটি রাশিয়া এবং ইউরোপিয়ান অর্থনীতিকে বড় মাপে প্রভাবিত করবে।
ডক্টর আহমেদ, এই যে আপনি একটু আগে বলছিলেন যে রাশিয়া এবং বিশেষ করে পশ্চিমী বিশ্বের, ইউরোপীয় পশ্চিমী বিশ্বের অর্থনীতির মধ্যে এক ধরনের পারস্পরিক সম্পর্ক রয়েছে এবং পরস্পর নির্ভরশীলতা রয়েছে, সে কারণেই কি আপনি মনে করেন যে ক্রাইমিয়া অধিগ্রহণের পরও পশ্চিমী বিশ্বে রাশিয়া ঠিক বড় রকমের কোনো নিষেধাজ্ঞা জারি করেনি, রাষ্ট্রীয় পর্যায়ে, ব্যক্তিগত পর্যায়ে কিছু কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে?
আপনি আপনার বক্তব্যের সাথে আমি একেবারে একমত। শুধুমাত্র এ কারণেই কিছু ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যারা ক্রাইমিয়া অধিগ্রহণের সঙ্গে যুক্ত বা পুতিনের যারা ইনার সার্কেল হিসেবে পরিচিত, তাদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কিন্তু কোনো বড় ধরনের আপনার অর্থনৈতিক নিষেধাজ্ঞা রাশির উপর আরোপ করা হয় নাই। কারণ বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করলে এটি ইউরোপিয়ান অর্থনীতিকে একই সাথে ক্ষতিগ্রস্ত করবে এই বিবেচনা বোধ থেকেই এখন পর্যন্ত যে স্যাংশন সেটা একটা সীমিত এবং একটা প্রতীকী অর্থেই রয়েছে।
বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাইভ আলেকজান্ডার বলেছেন যে রাশিয়া এখন পূবের দিকে মনোযোগ দিচ্ছে। আমরা লক্ষ্য করছি যে যুক্তরাষ্ট্র এবং চীনের দৃষ্টিভঙ্গিও পূবের দিকে অনেকখানি, বিশেষ করে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এদিকটা, এবং রুশ রাষ্ট্রদূত যা বললেন ঢাকায় তাতে তারই প্রতিধ্বনি শোনা গেল। ঠিক এ কথা বলতে তিনি কি বুঝিয়েছেন বলে মনে হয়?
উনি কি বুঝিয়েছেন সেটা বিশ্লেষণ করতে হলে আমাদেরকে একটু ইতিহাসের দিকে দৃষ্টি নিক্ষেপ করতে হবে। আমরা যদি ইউরোপের সাথে যে রাশিয়া যে সম্পর্ক দেখি, আমি সেটাকে একটা লাভ হেট রিলেশনশিপ বলি, এবং সেই সম্পর্কে মাঝে মাঝে ডান দিকটা প্রকট হয়ে উঠেছে ইতিহাসে, এবং বিশেষত শীতল যুদ্ধের পর যেটা পূর্ব ইউরোপ, যেটাকে একসময় সোভিয়েত ব্লক বলে মনে করা হতো, সেই পূর্ব ইউরোপের অধিকাংশ দেশেই ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দিয়েছে এবং পরবর্তীতে নেটো সদস্যপদ গ্রহণ করেছে, এবং সেখানে আমরা দেখে যে সোভিয়েত যে রিপাবলিক ছিল, এস্তোনিয়া, লিথুনিয়া এবং লাতভিয়া, তারাও আজকে নেটোর মেম্বারশিপ গ্রহণ করেছে। এর ফলে রাশিয়া আজকে ইউরোপের কাছ থেকে এক ধরনের সিকিউরিটি থ্রেট রাশিয়া ফিল করে আসছে, এবং পাশাপাশি রাশিয়া যেটি দেখছে যে তার যে অর্থনৈতিক যে নির্ভরতা, যেটি আমি একটু আগে উল্লেখ করেছি যে রাশিয়ার ব্যবসা বাণিজ্যের সিংহভাগই হয় ইউরোপের সাথে, এবং ইউরোপের সাথে অর্থনীতির নির্ভরশীলতার ফলে আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার যে আপনার বার্গেনিং পাওয়ার, রাশিয়া মনে করছে তার সেই বার্গেনিং পাওয়ারটা অনেকটাই দুর্বল হয়ে যায় যখন আপনার ইউরোপিয়ান ইউনিয়ন বা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাকে বার্গেন করতে হয় ইন্টারন্যাশনাল বিভিন্ন ইস্যুতে। আমরা যখন ভ্লাদিমির পুতিনকে ক্ষমতায় আসতে দেখি, তিনি দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছেন এই নির্ভরশীলতার বৃত্ত ভেঙে একটি অল্টারনেটিভ অর্থনৈতিক কাঠামো গড়ে তোলবার জন্য, এবং এরই প্রেক্ষাপটে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ব্রিক্স সহ নানান উদ্যোগ নিতে। সুতরাং রাশিয়াতে যে রাষ্ট্রদূত ঢাকাতে যে কথাটি বলেছেন সেটি হচ্ছে রাশিয়ার একটি দীর্ঘদিন ধরে, আজকে রাশিয়ার যে বর্তমান প্রশাসন সেটা চিন্তা করে আসছে যে একটা বিকল্প অর্থনীতি তারা দাঁড় করাতে পারে কিনা, এবং পূর্বের যে দেশগুলি রয়েছে তার সাথে কোনো বড় অর্থনৈতিক লেনদেনের সম্পর্ক তারা দাঁড়া করাতে পারে কিনা। কিন্তু আমরা দেখে এসেছি রাশিয়া এখনো সেই জায়গাটিতে সফল হয়নি, সফল হতে পারবে কিনা সেটি ভবিষ্যতে আমাদেরকে বলে দেবে।
ইউক্রেনের এই সংকটের সূচনা মূলত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দেশটির সম্পর্ককে কেন্দ্র করে। ক্রাইমিয়া রাশিয়া একীভূত হওয়ায় এখন কি নির্বিঘ্নে বাদবাকি ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তার সম্পর্ক ঘনিষ্ঠ করতে পারবে?
আমার কাছে সেটা মনে হয় না, কারণ আপনার যে সোভিয়েত যে সমস্ত রিপাবলিকগুলি ছিল এর মধ্যে ইউক্রেন সবচেয়ে বেশি মাত্রায় রাশিয়ার উপর অর্থনৈতিকভাবে শুধু নির্ভরশীল নয়, সামাজিক সংস্কৃতি বা বিভিন্নভাবেই রাশিয়ার সঙ্গে খুব ভালোভাবে যুক্ত, এবং রাশিয়ার একটি বিপুল প্রভাব রয়েছে ইউক্রেনের উপরে। সুতরাং রাশিয়া কোনোভাবেই চাবে না যে ইউক্রেন ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত হোক বা ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে লেনদেন করুক। রাশিয়া নানানভাবে চেষ্টা করবে যে বর্তমান যেই সরকার রয়েছে, যেটিকে রাশিয়া অবৈধ সরকার বলে আসছে, সেই সরকারকে অস্থিতিশীল করবার জন্য। সুতরাং আমি মনে করি না যে ক্রাইমিয়ার যে রাশিয়ার সঙ্গে একীভূত হওয়ার পরে ইউক্রেনের যে সংকট সেটি কেটে গেছে, বরং রাশিয়া চাবে যে সবসময় ইউক্রেনে একটি প্রো রাশিয়ান গভর্নমেন্ট থাকুক। যতক্ষণ সেটি না আসছে রাশিয়া কোনো না কোনোভাবে ইউক্রেনের পরিস্থিতিকে বেসামাল করে তুলতে চেষ্টা করবে।
ডক্টর সাইদ ইফতিকার আহমেদ, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এ সপ্তাহের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় আন্তর্জাতিক ক্রিকেট ও বাংলাদেশ। এ বিষয়ে আমাদের ফেসবুক ফ্যান পেজ কিংবা ইমেলে প্রশ্ন পাঠান, অথবা সরাসরি ফোন করুন 2026193062 এই নম্বরে। এখন প্রসঙ্গান্তর। বিজ্ঞান পর্ব শুরু হচ্ছে। একটি নতুন গবেষণা দেখা গিয়েছে H1N1 ইনফ্লুয়েঞ্জা যদি প্রাথমিক অবস্থাতেই শনাক্ত করা যায় তাহলে এ ভাইরাসজনিত মৃত্যু বহুলাংশেই কমানো সম্ভব। জেসিকা বার্মানের রিপোর্ট পড়ছেন সাবরিনা চৌধুরী।
গবেষণায় দেখা গেছে 2009-2010 সালে দেশব্যাপী H1N1 ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্তদের মধ্যে যাদের টামিফ্লু প্রতিষেধক দেওয়া হয়েছিল তাদের বেঁচে থাকার হার 25% বেশি যাদেরকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি তাদের তুলনায়। যুক্তরাজ্যের ন্যাটিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষক জোনাথন নুইন ভেন্টহ্যাম সারা বিশ্বের 29,000 মানুষের থেকে তথ্য উপাত্তের ভিত্তিতে গবেষণা কাজ পরিচালনা করছেন। গবেষকদের রিপোর্ট অনুযায়ী 4 বছর আগে দেশব্যাপী ইনফ্লুয়েঞ্জা মহামারীতে আক্রান্তদের মধ্যে যাদের 48 ঘন্টার ভেতর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে তাদের এ ভাইরাসজনিত মৃত্যুর আশঙ্কা অনেক কমে এসেছে সেসব আক্রান্তদের তুলনায় যাদের যথাসময়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। নুইন ভেন্টহ্যাম চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন,
You presented to me 2.5 days symptom onset, therefore it's futile me treating you. What our data are saying is that the reduction in death is less than if you were treated early, but it's not meaningless, and there's still value in treating the severely ill patient.
তার কথায় আক্রান্তদের রক্ত পরীক্ষা পর্যন্ত অপেক্ষা না করে লক্ষণ দেখা মাত্রই চিকিৎসা আরম্ভ করা উচিত। তিনি আরো বলেন,
Patient behavior is around, well, let me see if I'm going to get better or not. So we looked at treatment within 2 days as the kind of
আক্রান্তরা অনেক সময় চিকিৎসকের কাছে আসতে দেরি করে ফেলেন, তারা আশা করেন এসব লক্ষণ তেমন কিছুই নয়, তা এমনিতেই সেরে যাবে, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যায়। চিকিৎসকরা 4 থেকে 5 দিন পরে আসা এসব রোগীদের জন্য তেমন কিছুই করতে পারেন না, কারণ ততদিনে ওষুধের প্রতিক্রিয়া তেমন ফলদায়ক হয় না।
শুনবেন এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন রয়েছে।
সন্ত্রাস দমনে আফ্রিকার দেশগুলিকে সহায়তা প্রদানের ইঙ্গিত স্বরূপ যুক্তরাষ্ট্র আলকায়দা সংশ্লিষ্ট সোমালি ভিত্তিক সন্ত্রাসী সংগঠন হারাকাত শাবাব আল মুজাহিদিন সংক্ষেপে আশাবাবের 7 জন শীর্ষ নেতার অবস্থান সম্পর্কিত তথ্যের জন্য লক্ষ লক্ষ ডলারের পুরস্কার ঘোষণা করেছে। 2008 সাল থেকেই গোষ্ঠীটিকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। আশাবাব গোষ্ঠীটি দক্ষিণ এবং মধ্যাঞ্চলীয় সোমালিয়ার বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে, যারা হাজার হাজার সোমালি জনগণ শান্তিকামী সক্রিয়বাদী আন্তর্জাতিক সাহায্যকর্মী সাংবাদিক এবং এই অঞ্চলে স্থিতিশীলতা এবং সমৃদ্ধির লক্ষ্যে নিয়োজিত আফ্রিকি ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের হত্যার জন্য দায়ী। এছাড়াও সংঘাতের কারণে লক্ষ লক্ষ জনগণ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। 2006 সাল থেকেই আশাবাব গোষ্ঠীটি বোমা হামলা এবং আত্মঘাতী বোমা হামলা সহ নানাবিধ সহিংসতায় লিপ্ত হয়, যার কারণে হাজার হাজার নাগরিক প্রাণ হারিয়েছেন। 2010 সালের জুলাই মাসে গোষ্ঠীটি ইউগান্ডার কাম্পালায় বোমা হামলা চালিয়ে একজন আমেরিকান সহ 7 জনকে হত্যা করে। সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্তির কারণে যুক্তরাষ্ট্র গোষ্ঠীটির বিরুদ্ধে অর্থনৈতিক এবং অন্যান্য নিষেধাজ্ঞা আরোপ করেছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং গোষ্ঠীটির সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিকদের লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্র এই প্রথমবারের মতো গোষ্ঠীটির 7 জন শীর্ষ নেতার অবস্থান সম্পর্কিত তথ্যের জন্য পুরস্কার ঘোষণা করেছে। গোষ্ঠীটির প্রতিষ্ঠাতা আহমেদ আব্দি ও মোহাম্মদের অবস্থান সম্পর্কিত তথ্যের জন্য $70 লক্ষ পুরস্কার ঘোষণা করা হয়েছে। তার বয়স 35 বছর, সে সোমালিয়ার হারগেইজাতে জন্মগ্রহণ করেছে। সে মুক্তার আব্দুর রহিম আবু জুবাইর এবং শেখ মুক্তার নামও ব্যবহার করে থাকে। সে গোষ্ঠীটির তৎপরতায় নেতৃত্ব এবং আর্থিক সহায়তায় ভূমিকা রেখেছে। প্রতিষ্ঠাতা মোহাম্মদের সহযোগী ইব্রাহিম হাজি জামা, যার অন্য নাম আবু জালমা, ফুয়াদ মোহাম্মদ খালাব, যার সোমালি এবং সুইডেনের নাগরিকত্ব আছে এবং যে ফুয়াদ সংগালা নামেও পরিচিত। আশাবাব গোষ্ঠীর সামরিক কমান্ডার বলে বিবেচিত বশির মোহাম্মদ মাহমুদ, যার জন্ম 1979 থেকে 1982 মধ্যে, ইরিত্রিয়ান পাসপোর্টধারী 43 বছর বয়সী মুক্তার রবো, যে গোষ্ঠীটির মুখপাত্র বলে পরিচিত। উল্লেখিত এই 4 সহযোগী প্রত্যেকের অবস্থান সম্পর্কিত তথ্যের জন্য $50 লক্ষ পুরস্কার ঘোষণা করা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠাতা অ মোহাম্মদের সহযোগী আবদুল্লাহ ইয়ারে এবং গ্রুপটির গোয়েন্দা প্রধান জাকারিয়া ইসমাইল আহমেদ হার্সি, যে জাকি মাদবে নামেও পরিচিত, এই 2 ব্যক্তির অবস্থান সম্পর্কিত তথ্যের জন্য $30 লক্ষ পুরস্কার ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্র সরকার এই মর্মে নিশ্চয়তা প্রদান করছে যে সকল নির্ভরযোগ্য তথ্য অনুসন্ধান করে দেখা হবে এবং তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। তথ্যটি সঠিক প্রমাণিত হলে তথ্য প্রদানকারীদের অন্যত্র স্থানান্তর করে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। আপনার কাছে এসব ব্যক্তিদের কোনো তথ্য জানা থাকলে নিকটস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের আঞ্চলিক নিরাপত্তা অফিসে যোগাযোগ করুন। টিপ লাইনে www.rewardsforjustice.net অথবা ইমেইলে info@rewardsforjustice.net এই ঠিকানায় তথ্যাদি জানাতে পারেন।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। আর এখন শ্রোতাদের ইমেল, ফোন ফ্যাক্স, ফেসবুক ফ্যান পেজ, ওয়াল, ডাকে পাওয়া প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে আমাদের আজকের মিতালি। শ্রোতাদের সঙ্গে মিতালির জন্য স্টুডিওতে হাজির তাহেরা কিবরিয়া।
শ্রোতবন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আসরের প্রথম চিঠিটি লিখেছেন মোহাম্মদ আব্দুল কবির, গ্রাম ও ডাক মারাডাঙ্গা, কুমিল্লা থেকে। আপনার চিঠির অংশবিশেষ পড়ে শোনাচ্ছি। লিখেছেন, আমি আপনাদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো সামান্য উপহারও পাইনি, কোনো বই, ম্যাগাজিন, ক্যালেন্ডার পাইনি। যদি পেতাম তাহলে এটি ভয়েস অফ আমেরিকার স্মৃতি হিসেবে অতি যত্ন করে রেখে দিতাম। আশা করি তোমাদের স্মৃতি হিসেবে আমাকে কিছু উপহার পাঠাবে, সে আশাই করছি। ভাই, আপনার চিঠি হয়তো আমাদের হাতে এসে পৌঁছয়নি আগে, সে কারণে আপনার ঠিকানায় ক্যালেন্ডার পাঠাতে পারিনি। নিশ্চয়ই ক্যালেন্ডার পাঠাবো, চিঠির জন্য ধন্যবাদ। এর পরের চিঠিটি লিখেছেন মুন কুমার বিশ্বাস, সুজানগর বাজার, পাবনা থেকে। অনুরোধ করেছেন 2014 সালের ক্যালেন্ডার পাঠানোর জন্য। ভাই মুন, আপনার ঠিকানায় ক্যালেন্ডার পাঠানোর ব্যবস্থা করছি। এর পরের চিঠি একটি ইমেল লিখেছেন মোহাম্মদ আফজাল আলী খান, দক্ষিণ আলিপুর, ফরিদপুর থেকে। জানিয়েছেন, আপনাদের প্রেরিত ভয়েস অফ আমেরিকার 2014 সালের অত্যন্ত সুন্দর একটি ক্যালেন্ডার অক্ষত অবস্থায় আমার হাতে এসে পৌঁছেছে। এতে যুক্তরাষ্ট্রের কয়েকজন বিখ্যাত প্রেসিডেন্ট, ঐতিহাসিক ভবন এবং স্থাপত্য ও বিনোদন কেন্দ্রের মনোরম ছবি দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি সযত্নে ক্যালেন্ডারটি আমার ব্যক্তিগত পাঠাগারে সংরক্ষণ করব। আপনাদের সবাইকে আমার অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরাও আনন্দিত যে আপনার হাতে ক্যালেন্ডার পৌঁছেছে। চিঠির জন্য ধন্যবাদ। এর পরের ইমেলটি ফয়সাল আহমেদ শিপন পাঠিয়েছেন ঘোড়াদায়ের সুলতানাইশ, গোপালগঞ্জ থেকে। লিখেছেন, চলমান টি-20 ক্রিকেট কাপের প্রতিটি খেলার খবরাখবর, ব্যাখ্যা, বিশ্লেষণ সহ প্রচার করার জন্য সংশ্লিষ্ট সবাইকেই ধন্যবাদ। ভাই, আপনি হয়তো এশিয়া কাপ ক্রিকেটের কথা বলতে চেয়েছেন, আপনার ইমেলের জন্য অনেক ধন্যবাদ। এর পরের চিঠিটি লিখেছেন ওয়াজেদ দেবদূত, আলমদি ভান্ডারবাড়ি, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ থেকে। লিখেছেন, রোকেয়া হায়দার আপুর কাছে আমি একটি জোর সুপারিশ করছি, আর তা হল বাংলা বিভাগের শ্রোতাদের জন্যে নিউজ লেটার প্রকাশ করার ব্যবস্থা নিন, যা মাসিক অথবা ত্রৈমাসিকভাবে প্রকাশ করে ডাকযোগে শ্রোতাদের কাছে পাঠানো যায়। বা চমৎকার আইডিয়া, আপনার অনুরোধ বিভাগীয় প্রধান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছি। চিঠির জন্য অনেক ধন্যবাদ। শ্রোতবন্ধুরা, হাতে আর বিশেষ সময় নেই, কয়েকটি চিঠির প্রাপ্তি স্বীকার করে আজকের মতো বিদায় নিতে হচ্ছে। লিখেছেন সুভাষচন্দ্র মণ্ডল, GSM মাধ্যমিক বিদ্যালয়, শিলাবুনিয়া, দিগরাজ, মংলা, বাগেরহাট থেকে। পরের চিঠিটি লিখেছেন অশোক কুমার বিশ্বাস, সুজানগর, পাবনা জেলা থেকে। আজকের আসরের শেষ চিঠিটি লিখেছেন শ্রী মহাদেব ভুইমালি, গ্রাম পুকুরপাড়া, বজ্রযোগিনী, মুন্সীগঞ্জ থেকে। শ্রোতবন্ধুরা, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
শেষ পালার আগের পালা সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ এখন শোনাচ্ছেন সেলিম হোসেন।
উজ্জ্বল হচ্ছে ইউক্রেন সংকটের কূটনৈতিক সমাধানের সম্ভাবনা, আর সে সম্ভাবনাকে বেগবান করতে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপে মিলিত হচ্ছেন শীঘ্রই। সৌদি আরব সফর শেষে ওয়াশিংটন ফিরছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এরপর তিনি ইউক্রেনের সেনা অভিযান বা অন্য কোনো উদ্দেশ্যে নয়, রাশিয়া তার কেন্দ্রীয় টেলিভিশনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ভাষণের পর আয়ারল্যান্ড থেকে ওয়াশিংটন না ফিরে জন কেরি বিমানের রুট পরিবর্তন করে প্যারিসের দিকে রওনা হন সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাতের জন্য। মধ্যপ্রাচ্য ও ইউরোপে সপ্তাহব্যাপী কূটনৈতিক সফর শেষে সৌদি আরব হয়ে ওয়াশিংটন ফিরছেন প্রেসিডেন্ট ওবামা। ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে রিয়াদে প্রেসিডেন্ট ওবামা পারিবারিক সহিংসতা রোধে কাজ করার স্বীকৃতি হিসেবে সৌদি নারীকর্মী মাহা আল মুনিফকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ড প্রদান করেন। আগামী সপ্তাহে আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে দেশটির নির্বাচন কমিশন সদর দপ্তরে হামলার দায় স্বীকার করেছে তালিবান কর্তৃপক্ষ। এক আফগান পুলিশ জানিয়েছে ওই ঘটনায় 5 জঙ্গি নিহত হয়েছে। অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলেও নিখোঁজ মালয়েশিয়ান বিমানের কোনো ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়নি। মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হাসিউদ্দিন হুসেন শনিবার সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন একজন আমেরিকান সপ্তাহে 40 ঘন্টা কাজ করার পরও দারিদ্র্যসীমায় বাস করার কোনো মানেই নেই। শনিবার এক ভাষণে মিস্টার বাইডেন এ কথা বলেন। পাকিস্তানের পূর্বাঞ্চলে লাহোরে শুক্রবার এক সাংবাদিকের গাড়ি লক্ষ্য করে জঙ্গিদের বন্দুক হামলায় ওই গাড়ির চালক নিহত হয়েছেন, তবে সাংবাদিক রাজা রুমি অক্ষত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের রাজ্য ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ডের দর্শনার্থীরা শুক্রবার রাতে স্বাভাবিকের চেয়ে খানিকটা বাড়তি আনন্দ পেলেন যখন 5.1 মাত্রার ভূমিকম্পে লস এঞ্জেলেস শহর কেঁপে উঠল, তবে কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনায় আজ প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন জো গিল। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.